الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن
আমার সম্পর্কে যখন তোমাকে জিজ্ঞেস করে, নিশ্চয় আমি কাছেই আছি যখন সে আমাকে ডাকে। সুতরাং তার উচিত আমার কথায় সাড়া দেয়া এবং আমার উপর ঈমান আনা, যেন সে সঠিক পথের দিশা পেতে পারে। রোজা রাখার নির্দেশ, রোজার শর্তাবলী, রোজা সংক্রান্ত শিক্ষামালার সাথে সম্পর্কযুক্ত আয়াতগুলোর মাঝে একে অন্তর্ভুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান এবং দোয়া কবুলিয়তের বা দোয়া গৃহীত হওয়ার যে বিশেষ সম্পর্ক আছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু এই সম্পর্ককে এভাবে বর্ণনা করেছেন, রোজা যেভাবে তাকওয়া শেখার মাধ্যম অনুরূপভাবে খোদার নৈকট্য লাভেরও একটি মাধ্যম। সুতরাং রমজান মাস দোয়া গৃহীত হওয়ার মাধ্যম হতে পারে না যতক্ষণ পর্যন্ত রমজান থেকে তাকওয়া শেখা, তাকওয়ার মাঝে জীবন অতিবাহিত করা এবং রমজানকে খোদার নৈকট্য লাভের মাধ্যম হিসেবে ব্যবহারের চেষ্টা না করা হবে। আর এটি যদি হয় তাহলে খোদার সাথে রমজানে সৃষ্ট সম্পর্ক শুধু রমজানের মাঝেই সীমাবদ্ধ থাকবে না, বরং স্থায়ী পরিবর্তনের লক্ষণাবলী মানুষের জীবনে প্রকাশ পাবে। আল্লাহ তাআলা এই আয়াতে এই কথাই বলেছেন যে আমি সন্নিকটে, আমি কাছে আছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এ মাসে শয়তানকে শিকলাবদ্ধ করা হয় আর আল্লাহ তাআলা কাছে এসে যান, আল্লাহ নিচের আকাশে নেমে আসেন। কিন্তু কাদের কাছে আসেন? তাদের কাছে আসেন যারা খোদার নৈকট্য অনুভব করে বা করার ইচ্ছা রাখে। আর এই লক্ষ্য অর্জনের জন্য আল্লাহর কথা মেনে চলে, খোদারে যে নির্দেশ রয়েছে এর উপর আমলের চেষ্টা করে, খোদার নির্দেশাবলীর জ্ঞান অর্জন করে আর সেগুলোর উপর আমল এবং প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে, আর এ কথার উপর দৃঢ় বিশ্বাস এবং ঈমান রাখে যে খোদা সর্বশক্তির আধার। যদি তার নির্দেশাবলী শিরধার্য করে আমি একনিষ্ঠভাবে যদি তার কাছে চাই, তিনি আমার দোয়া গ্রহণ করবেন। সুতরাং এতে কোন সন্দেহ নেই যে খোদা তাআলা অবশ্যই তার বান্দাদের চাওয়ার উত্তরে, প্রশ্নের উত্তরে বলেন যে আমি অতি নিকটে, আমি আমার বান্দাদের দোয়া গ্রহণ করি আর বিশেষ করে এ মাসে তোমাদের কাছে চলে এসেছি, আমাকে ডাকো। কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য আমাকে ডাকার পূর্বে সেসব শর্ত মেনে চলতে হবে, অর্থাৎ আমার কথা শোনো, গ্রহণ করো, আমার নির্দেশাবলী মেনে চলো, এটি হলো শর্ত। আর আমার সকল শক্তি এবং ক্ষমতার উপর দৃঢ় এবং পূর্ণ বিশ্বাস স্থাপন কর। অতএব যারা বলে যে আমরা দোয়া করি কিন্তু দোয়া গৃহীত হয় না, তাদের তারা কি আত্মবিশ্লেষণও করে বা কখনো আত্মজিজ্ঞাসা করেছে কি যে খোদার নির্দেশ কতটা মেনে চলা হচ্ছে? যদি আমাদের কর্ম না থাকে, আমল না থাকে, যদি ইমান আমাদের প্রথা সর্বস্ব হয়ে থাকে, তাহলে আমাদের এই কথা বলা ভুল হবে যে আমরা আল্লাহ তাআলাকে ডেকেছি কিন্তু আমাদের দোয়া গৃহীত হয়নি। খোদা তাআলা কি শর্ত নির্ধারণ করেছেন এ বিষয়টি বর্ণনা করতে গিয়ে ওয়াসিম আসলাম বলেন যে আল্লাহ তাআলা প্রথম কথা যা বলেছেন তা হল তাকওয়া এবং খোদা ভীতির এমন অবস্থা যেন মানুষের জীবনে সৃষ্টি হয় যার ফলে আমি তাদের কথা শুনতে এবং গ্রহণ করতে পারি। যদি তাকওয়া থাকে, খোদার ভয় থাকে, তাহলে আল্লাহ তাআলা দোয়া শোনেন, ডাকে সাড়া দেন। দ্বিতীয় কথা হলো আমার উপর তাদের ইমান আনা উচিত। কেমন ইমান? এই কথার উপর ইমান আনতে হবে যে খোদা আছেন এবং সকল শক্তি এবং ক্ষমতার তিনি আধার, আল্লাহ তাআলার পবিত্র সত্তা তার, এবং তিনি যে সকল ক্ষমতা রাখেন, এর অভিজ্ঞতা মানুষের হোক বা না হোক, বা খোদার সত্তা এবং তিনি যে সকল শক্তি এবং ক্ষমতার আধার সে সম্পর্কে তত্ত্বজ্ঞান লাভ হোক বা না হোক, ইমান এমন হওয়া উচিত যে আল্লাহ আছেন এবং তার মাঝে সকল শক্তি রয়েছে, অর্থাৎ অদৃশ্য খোদায় অদৃশ্য সত্তায় ইমান থাকতে হবে। এটি যদি থাকে তাহলে খোদার পক্ষ থেকে এমন তত্ত্বজ্ঞান লাভ হবে যার কল্যাণে খোদার পবিত্র সত্তা এবং তিনি যে সকল ক্ষমতার বা শক্তির আধার আর তিনি আধার, এই সম্পর্কে মানুষের অভিজ্ঞতা অর্জন হবে। প্রথমে ইমানকে দৃঢ় করতে হবে, তারপর আল্লাহ তাআলা প্রমাণও দেবেন। দোয়া গৃহীত হওয়ার শর্তাবলী, এর নীতি, এর দর্শন ইত্যাদি সম্পর্কে হযরত মুসা আলাইহিস্লাম বিভিন্ন ক্ষেত্রে বিশদ ভাবে আলোকপাত করেছেন। এখন আমি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটি উদ্ধৃতি উপস্থাপন করব যার মাধ্যমে এই বিষয়ের গভীরতা অনুধাবন করে রমজানে একে খোদার নৈকট্যের মাধ্যম হিসেবে নিয়ে নিজেদের জ্ঞান এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধি করতে পারি আর প্রকৃত তত্ত্ব জ্ঞান অর্জনকারীদের অন্তর্ভুক্ত হতে পারি এবং রমজানের কল্যাণে কল্যাণ মণ্ডিত হতে পারি। কেউ কেউ মনে করে যে আমরা যে দোয়াই করি তা অবশ্যই গৃহীত হতে হবে বা গৃহীত হওয়া উচিত। কিছুটা ব্যাখ্যা তো এ সম্পর্কে আমি পূর্বেই করেছি যে দোয়া গৃহীত হওয়ার কিছু শর্ত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সেই শর্ত পূরণ করাও আমাদের জন্য আবশ্যক। দোয়া গৃহীত হওয়ার নীতি কি কি? আর অনেক সময় যারা সকল শর্ত দৃষ্টিতে রেখে দোয়া করে তাদের দোয়াও সেভাবে গৃহীত হয় না যেভাবে তারা দোয়া করে থাকে। হযরত মসীহ মওউদ ইসলাম এ সম্পর্কে বলছেন, দোয়ার নীতি হল দোয়া গ্রহণের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের ধারণা এবং কামনা বাসনার অধীনস্থ নন। দেখো মা সন্তান সন্তান মায়ের কাছে কত প্রিয় হয়ে থাকে, তিনি চান তাদের যেন কোন প্রকার কষ্ট না হয়, কিন্তু সন্তান যদি অনর্থক জোর দিতে থাকে আর কেঁদে কেঁদে যদি ধারালো ছুরি এবং জ্বলন্ত কয়লা চায়, তাহলে মা জেনে সত্যিকার ভালোবাসা এবং প্রকৃত আন্তরিক বেদনা সত্ত্বেও কখনো চাইবেন কি তার মা কয়লা নিয়ে হাত জ্বালিয়ে ফেলুক বা ছুরির তীক্ষ্ণ ধারালো প্রান্তে হাত মেরে হাত কেটে ফেলুক? মোটেই নয়। একই নীতির ভিত্তিতে দোয়া গৃহীত হওয়ার নীতিটি বোঝা যায়। তিনি বলেন, এই বিষয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, দোয়ার কোন দিক যখন ক্ষতিকর হয়ে থাকে সেই দোয়া আদৌ গৃহীত হয় না। একথা ভালোভাবে বোধগম্য হওয়া সম্ভব যে আমাদের জ্ঞান সুনিশ্চিত এবং সঠিক নয়। অনেক কাজ আমরা বড় আনন্দের সাথে কল্যাণময় মনে করে থাকি আর ধরে নিয়ে থাকি যে এটি কল্যাণময় বা আশিসময় হবে, কিন্তু পরিণতিতে তা একটি দুঃখ এবং সমস্যা হিসেবে আমাদের জীবনের অংশ হয়ে যায়। এক কথায় সকল কামনা বাসনা সম্পর্কে আমরা বলতে পারি না, নিশ্চিতভাবে বলতে পারি না যে তা যথাযথ এবং সঠিক, কেননা ভুল করা মানুষের বৈশিষ্ট্য, ভুল ভ্রান্তি মানুষের হয়ে থাকে, এটি তার প্রকৃতির অংশ, তাই হওয়া উচিত এবং হয় মর্মে কিছু বাসনা কামনা চাওয়া পাওয়া ক্ষতিকর হয়ে থাকে। আল্লাহ যদি এটি এভাবে গ্রহণ করে নেন যেভাবে দোয়া করা হয়, তাহলে তা খোদার রহমতের যে মর্যাদা রয়েছে তার স্পষ্ট পরিপন্থী কাজ হবে। মানুষ মনে করে যে এটি হওয়া উচিত, এভাবে গৃহীত হওয়া উচিত, কিন্তু মানুষের নিজের বাসনা মানুষের নিজের জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে থাকে। খোদা যদি তা গ্রহণ করেন তাহলে খোদার রহমতের যে বৈশিষ্ট্য আছে তার বিরুদ্ধে যাবে। খোদা দোয়াকারীর জন্য এবং বান্দার জন্য আশীর্বাদ বা রহমত চান, সে যেভাবে দোয়া করে প্রতিটি বাসনা যদি পূর্ণ করেন তাহলে তার রহমত বা দয়া প্রদর্শনের যে মর্যাদা আছে তার পরিপন্থী বর্তাবে। এটি নিশ্চিত কথা যে খোদা বান্দার দোয়া শোনেন এবং গ্রহণযোগ্যতার মর্যাদা দেন, কিন্তু সব দোয়া নয়, কেননা আবেগের আতিশয্যে মানুষ অনেক সময় পরিণাম রূপ দৃষ্টি রাখে না আর দোয়া করে। কিন্তু খোদা তাআলা যিনি সত্যিকার কল্যাণকামী সত্যিকার পরিণাম দর্শী, সে সমস্ত ক্ষতিকর দিকগুলো এবং অশুভ ফলাফল সামনে রেখে দোয়ার অধীনে গৃহীত হলে দোয়াকারী যে যা হতে পারে তাকে প্রত্যাখ্যান করেন। মানুষের পরিণামের উপর দৃষ্টি নেই, কিন্তু খোদা যিনি বান্দার সত্যিকার মঙ্গল চান তিনি পরিণাম এবং পরিণতি কি হতে যাচ্ছে তাও জানেন। যদি এই দোয়া গৃহীত হয়, এই দোয়ার যে ক্ষতিকর দিকগুলো রয়েছে তার যে ক্ষতি হতে পারে, যে কুফল সামনে আসতে পারে, তা দৃষ্টিতে রেখে দোয়া প্রত্যাখ্যান করেন, কেননা আল্লাহ মনে করেন যে এই দোয়া প্রত্যাখ্যানের মাঝে বান্দার কল্যাণ নিহিত আছে। এই দোয়া প্রত্যাখ্যাত হওয়াই তার জন্য দোয়া গৃহীত হওয়া বই কি? এমন দোয়া যদি গৃহীত না হয়, প্রত্যাখ্যাত হয় আল্লাহর সন্নিধানে, তাহলে এটি দোয়া গৃহীত হওয়া, কারণ আল্লাহ জানেন যে এটি এর জন্য কল্যাণকর নয়। সুতরাং এমন দোয়া যার ফলে মানুষ দুর্ঘটনা এবং সমস্যা থেকে মুক্ত হতে পারে তা আল্লাহ গ্রহণ করেন, কিন্তু ক্ষতিকর দোয়ার ক্ষেত্রে তিনি দোয়া গ্রহণ করেন না। যা কল্যাণকর আল্লাহ হুবহু গ্রহণ করেন, যাতে বান্দার ক্ষতির দিক থাকে তা প্রত্যাখ্যান করেন, গ্রহণ করেন না, এটি দোয়া গৃহীত হওয়া। তিনি বলেন যে বারংবার আমার প্রতি এলহাম হয়েছে যে উজিবু কুল্লা দোয়াইক, অন্য ভাষায় এভাবে বলা যায় যে প্রত্যেক এমন দোয়া যা নিজে কল্যাণ করে এবং উপকারী তা গ্রহণ করা হবে, যা উপকারী হবে, যা কল্যাণকর তা গৃহীত হবে, সব দোয়া গ্রহণ করা হবে না। সুতরাং আল্লাহ তাআলা তার ওলি এবং নবীদেরও কিছু দোয়া শোনেন আর কিছু দোয়া গ্রহণ করেন না। আর না করার কারণ হলো তিনি জানেন যে এটি কল্যাণকর হবে না বা এর ফলাফল ভয়াবহ হতে পারে, কারণ খোদা অদৃশ্যের জ্ঞান রাখেন, তিনি ভালো জানেন। পুনরায় দোয়ার বিশ্বাস এবং দোয়ার জন্য নিজের বিশ্বাস এবং কর্মের উপরও দৃষ্টি রাখা আবশ্যক। এই সম্পর্কে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, এটি সত্য কথা যে যে ব্যক্তি সত্যিকার কর্ম এবং শ্রম বিমুখ সে দোয়া করে না, শুধু দোয়া নয়, কর্ম হওয়া আবশ্যক। এমন ব্যক্তি আল্লাহর পরীক্ষা করে, যদি কাজের বেলায় ঠন ঠন আর শুধু দোয়া করে, তাহলে এমন ব্যক্তি দোয়াটা বরং আল্লাহর পরীক্ষা করছে। তাই দোয়ার পূর্বে নিজের সকল শক্তিকে কাজে রূপায়িত করতে হবে, আর এটি দোয়ার অর্থ প্রথমে নিজের বিশ্বাস এবং কর্মের উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখা। আল্লাহর রীতি হল অবস্থার সংশোধন হয় উপকরণের ভিত্তিতে, সংশোধনের জন্য উপকরণ চাই। তিনি এমন কোন উপকরণ সৃষ্টি করেন যা সংশোধনের কারণ হয়ে থাকে। তাদের এই বিষয়টি নিয়ে ভাবা উচিত যারা বলে যে দোয়া করা হলে আর উপকরণের প্রয়োজন কি, দোয়া করলে উপকরণের দরকার কি, এমন মানুষ নির্বোধ। এদের চিন্তা করা উচিত যে দোয়া নিজেও তো একটি উপকরণ, এটি কোন কাজের জন্য একটি মাধ্যম হয়ে থাকে যা অন্য উপকরণ সৃষ্টি করে। দোয়ার মাধ্যমে প্রধানত দোয়া নিজেও একটি কারণ এবং উপকরণ কাজ হওয়ার, আর দোয়া গৃহীত হলে অন্য উপকরণ সৃষ্টি হয় সেই কাজের জন্য। কোন মানুষের হয়তো ঋণ বা টাকা পয়সা বা কোনো সাহায্যের প্রয়োজন হয় আল্লাহ তাআলা কোনো ভাবে কোনো মাধ্যমে তার জন্য কোনো উপকরণ সৃষ্টি করেন। আকাশ থেকে কোনো কিছু বৃষ্টির মতো বর্ষিত হয় না, কারো যদি টাকার প্রয়োজন হয় আকাশ থেকে আসবে না তা, বরং কোন উপকরণ কোন মাধ্যম সৃষ্টি হবে আর সেটিই উপকরণ যা দোয়ার ফলে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। তিনি বলেন যে ইয়াকা নাবুদু যে ইয়াকা নাস্তাইনের পূর্বে রাখা হয়েছে, এটি একটি দোয়া সূচক বাক্য। প্রথমে অর্থাৎ আমরা তোমার কাছে সাহায্য চাই, এই দোয়া করি, দোয়ার কারণে উপকরণের প্রতিও মনোযোগ নিবদ্ধ হয়। তো আমরা খোদার রীতি এটি দেখছি যে তিনি উপকরণ সৃষ্টি করেন। দেখো, পিপাসা নিবারণের জন্য পানি, ক্ষুধা দূরীভূত করার জন্য খাবার সৃষ্টি করেন, এগুলো মাধ্যম হয়ে থাকে। তো উপকরণের বিধান এভাবে কাজ করছে, আর উপকরণ আল্লাহ তাআলা সৃষ্টি করেন, কারণ খোদার দুটোই নাম কান আল্লাহ আজিজান হাকিমা। আজিজ এর শব্দের অর্থ হল সব কাজ করা, তিনি প্রবল পরাক্রম শক্তি এবং ক্ষমতা আছে, কাজ করতে পারেন আর করেন। হাকিম হল প্রতিটি কাজ কোন প্রজ্ঞার অধীনে স্থান যথা স্থান এবং কাল ভেদে করা। দেখো, তিনি উদ্ভিদ এবং জড়বস্তুতে বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য রেখেছেন। জামাল গোটাকে দেখো, দুই এক তোলা খেলেই দাস্ত হয়, অনুরূপভাবে ইজেক মনিয়ারও একটি বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ তাআলা কোন উপকরণ ছাড়াই দাস্ত্র সৃষ্টি করতে পারতেন বা পানি ছাড়া পিপাসার নিবারণ করাতে পারতেন, নিবারণ হওয়া সম্ভব ছিল, কিন্তু প্রকৃতির বিষয়াদি সম্পর্কে অবহিত করা আবশ্যক ছিল। কেননা প্রকৃতির বিষয়গুলি সম্পর্কে জ্ঞানের পরিধি যত বিস্তৃত হয় ততই মানুষ খোদার গুণাবলী সম্পর্কে অবগত হয়ে নৈকট্য লাভের যোগ্যতা অর্জন করে। আল্লাহ তাআলা যে সমস্ত বস্তু সৃষ্টি করেছেন এসবের গুণাবলী এবং বিশেষত্বের জ্ঞান সৃষ্টি করাও আল্লাহর জন্য আবশ্যক, কেননা এসবই আল্লাহ তাআলার সৃষ্ট। তিনি বলেন এসবের জ্ঞান সৃষ্ট বস্তুর জ্ঞান যতটা ব্যাপকতর হতে থাকে ততই খোদার গুণাবলী সম্পর্কে মানুষ অবহিত হয়, এ সংক্রান্ত বোধপত্তি লাভ হয়। আরেক ধার্মিক ব্যক্তির এটি কাজ, নাস্তিক নিজের জ্ঞানকে সবকিছু মনে করে, কিন্তু এক মোমেন জ্ঞান বৃদ্ধির মাধ্যমে খোদার গুণাবলীর জ্ঞান অর্জন করে। দোয়ার দর্শন হযরত মুসা আলাইহিস এক জায়গায় এইভাবে বর্ণনা করেছেন, তিনি বলেন দেখো এক বালক ক্ষুধায় ব্যাকুল হয়ে দুধের জন্য চিৎকার করে, আর তখনই মাতৃ স্তনে সবেগে দুধ নেমে আসে, অথচ বাচ্চা দোয়ার নামও তো জানে না। কিন্তু কারণ কি যে তার চিৎকার দুধকে আকর্ষণ করে? এটি এমন একটি বিষয় মোটের উপর যার সবার অভিজ্ঞতা রয়েছে। অনেক সময় দেখা গেছে যে মায়েরা নিজেদের বক্ষে দুধ আছে বলে অনুভবও করেন না, প্রায় সময় দুধ থাকেও না, কিন্তু বাচ্চার ব্যাকুল কান্না কানে আসতেই বক্ষে দুধ নেমে আসে, যেন বাচ্চার চিৎকারের দুধের বক্ষে নামার এবং আকর্ষণের সাথে এক সম্পর্ক আছে। আমি সত্য সত্যই বলছি যে খোদার দরবারে আমাদের আহাজারি এবং চিৎকার এমন ব্যাকুল হয়ে থাকে তা তার ফজল এবং করুণা সাগরকে তরঙ্গায়িত করে এবং দুধকে প্রবল আকর্ষণের সাথে টেনে নিয়ে আসে। মা সন্তানের যে দৃষ্টান্ত দিয়েছেন তার উপর আলোকপাত করতে গিয়ে হযরত মুসা আলাইহিস বলেন যেটি দোয়ার দর্শন, এর অধীনেই মানুষ চাওয়া মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত, আর এমনটি হলে খোদা তাআলা তাকে গ্রহণযোগ্যতার মর্যাদা দান করেন। তিনি বলেন চাওয়া মানুষের বৈশিষ্ট্য আর গ্রহণ করা বা দেয়া খোদা তাআলার বৈশিষ্ট্য, যেটি বোঝে না এবং যেটি স্বীকার করে না সে মিথ্যাবাদী। আমি শিশুর যে দৃষ্টান্ত দিয়েছি তা দোয়ার দর্শনকে খুব পরিষ্কার ভাবে স্পষ্ট করে। রহমানিয়ত এবং রহিমিয়ত দুটো পৃথক বিষয় নয়, যে একটিকে বাদ দিয়ে দ্বিতীয়টি সন্ধান করে সে তা পেতে পারে না। যদি রহমানিয়তকে ছেড়ে দেন রহিমিয়তের জন্য এটি সম্ভব নয়। রহমানিয়ত বৈশিষ্ট্যের দাবি হল আমাদের মাঝে রহিমিয়ত বৈশিষ্ট্যকে কাজে লাগানোর শক্তি সৃষ্টি করা, আল্লাহর যে রহিমিয়ত আছে তার কাছে চেয়ে কিছু নেয়ার যে বৈশিষ্ট্য রহমানিয়ত সে বৈশিষ্ট্য সৃষ্টি করে, যে এমনটি করে না সে নেয়ামতের প্রতি অকৃতজ্ঞ বা কৃতঘ্ন। ইয়াকা নাবুদুর এটি অর্থ যে আমরা তোমারই ইবাদত করি, এই বাহ্যিক উপায় উপকরণের ভিত্তিতে যা তুমি দান করেছ আমরা ইবাদত করি। বাহ্যিক উপায় উপকরণের ভিত্তিতে উপকরণগুলোর একটি হল দোয়ার, সেসব জিনিসকে কাজে নিয়োজিত করার জন্য করার মাধ্যমে যা আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। দেখো জিহ্বা যা রগ এবং স্নায়ুর দ্বারা গঠিত, যা রগ ও স্নায়ুর সমন্বয়ে গঠিত, এতে লালা রয়েছে। যদি এমনটি না হতো কথা বলতে পারতাম না, জিহ্বা যদি শুকিয়ে যায় মানুষের জন্য কথা বলা সম্ভবপর হয় না। জিহ্বার কোন পেশিতে টান পড়লে সেখানেই তা থেমে যায়। অনুরূপভাবে দোয়ার জন্য জিহ্বা দিয়েছেন, যা সৃষ্টির ধ্যান ধারণা প্রকাশের সহায়ক হয়, মানুষ কথা বলতে পারে। যদি আমরা দোয়ার জন্য জিহ্বাকে কাজে কখনো কাজে না লাগাই, এটি আমাদের দুর্ভাগ্য হবে। অনেক ব্যাধি এমন আছে যে জিহ্বা যদি তাতে আক্রান্ত হয়, নিমেষেই জিহ্বার কর্মশক্তি লোপ পায় এবং মানুষ বোবা হয়ে যায় এক পর্যায়ে। কত বড় রহিমিয়ত বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ যে আমাদের জিহ্বা দিয়েছে। কানের গঠনে যদি পার্থক্য সৃষ্টি হয়, কিছু শোনা সম্ভব হয় না। হৃদয়ের অবস্থা হয় কি যে বিগলন এবং ক্রন্দন আর চিন্তা ভাবনার প্রণিধানের যে বৈশিষ্ট্য সৃষ্টি করেছেন, রোগাক্রান্ত হলে প্রায় সবকটি হারিয়ে যায়। উম্মাদদের দেখো যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে অকেজো হয়ে যায়। আমাদের জন্য কি আবশ্যক নয় যে সব খোদা প্রদত্ত নেয়ামতরাজি মূল্যায়ন করা? আল্লাহ তাআলা যেসব অঙ্গ প্রত্যঙ্গ পরম অনুগ্রহ বশত দান করেছেন, এগুলোকে আমরা যদি অকেজো ছেড়ে দেই তাহলে নিঃসন্দেহে আমরা কৃতজ্ঞ, আমরা খোদার নেয়ামতের প্রতি কৃতজ্ঞ বলে গণ্য হব। তাই স্মরণ রেখো যে নিজের শক্তি বৃদ্ধিকে অকেজ ছেড়ে দিয়ে যদি দোয়া করি তাহলে দোয়া কোনো কাজে আসতে পারে না। খোদা তাআলা যেসব শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, উপকরণের প্রতি দৃষ্টি নিবদ্ধ করার যে নির্দেশ দিয়েছেন, সেই সবকে কাজে নিয়োজিত করো, এরপর দোয়া হবে। এছাড়া দোয়া কোনো কাজে আসে না। খোদার প্রথম দান এবং হেবাকে যেখানে আমরা কাজে লাগাইনি, সেখানে অন্যটি কিভাবে কল্যাণকর বা উপকারী হতে পারে? আল্লাহ যে উপকরণ সৃষ্টি করেছেন এটি তার দান, আর এগুলোকে কাজে লাগানো এবং দোয়া করা কিভাবে উপকারী হতে পারে বা কল্যাণকর হতে পারে? প্রকৃতির নিয়মে দোয়া গৃহীত হওয়ার বিভিন্ন দৃষ্টান্ত আছে, বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বস্তুত প্রকৃতির নিয়মে আমরা দোয়া গৃহীত হওয়ার দৃষ্টান্ত দেখতে পাই। সকল যুগে জীবন্ত দৃষ্টান্ত আল্লাহ তাআলা স্থাপন করেন, এজন্যই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমত আলাইহিম দোয়া শিখিয়েছেন। এটি খোদার ইচ্ছা এবং নিয়ম কেউ এতে পরিবর্তন আনতে পারবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে বোঝা যায় যে আমাদের কর্মকে তুমি পরিপূর্ণতা দাও, সম্পূর্ণতা দাও, আমাদের এটিকে বা এসবকে পরম মার্গে পৌঁছাও। এই শব্দগুলো সম্পর্কে প্রণিধানে বোঝা যায় যে বাহ্যত আয়াতে বায়ের মাধ্যমে দোয়ার নির্দেশ রয়েছে বলে মনে হয়। এই ইশারা রয়েছে যে দোয়া করো, সিরাতে মুস্তাকিম সঠিক পথ যাচনা করার শিক্ষা এটি, অর্থাৎ সঠিক পথে চলার বা পরিচালিত হওয়ার দোয়া করো। কিন্তু এর পূর্বে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলছে যে এটিকে লুফে নাও, সঠিক পথের বিভিন্ন গন্তব্য অতিক্রমের জন্য সঠিক অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে খোদার কাছে সাহায্য চাওয়া উচিত। আল্লাহ সঠিক পথে চলার জন্য যে শক্তি বৃত্তি দিয়েছেন সেগুলোকে কাজে নিয়োজিত করো এবং আল্লাহর সাহায্য চাও। তাই বাহ্যিক উপকরণের সাহায্য নেওয়া আবশ্যক যে এটিকে প্রত্যাখ্যান করে সে কৃতজ্ঞ। তিনি আরো বলেন যে অনেক ব্যাধি এমন আছে, জিহ্বার দৃষ্টান্ত পূর্বেই দেয়া হয়েছে, যে জিহ্বা যদি সেসব রোগে আক্রান্ত হয় জিহ্বা বিকল হয়ে যায়। অনুরূপভাবে হৃদয়ে আকুতি মিনতি করার চিন্তা ভাবনা প্রণিধানের বৈশিষ্ট্য রেখেছেন। সুতরাং স্মরণ রেখো, যদি এসব শক্তি সামর্থ্যকে অব্যাহতি দিয়ে দোয়া করি তাহলে দোয়া আদৌ উপকারী বা কার্যকর হতে পারে না, কেননা প্রথম দানকে যেখানে কাজে লাগাইনি দ্বিতীয়টি থেকে কিভাবে লাভবান হতে পারি। তাই এজরা সিরাতুল মুস্তাকিমের পূর্বে ইয়াক নাবুদু যা রাখা হয়েছে তা থেকে বোঝা যায় যে তোমার পূর্বে প্রদত্ত নেয়ামতরাজিকে আমরা অকেজো ছেড়ে দিইনি, নষ্ট করিনি। স্মরণ রেখো রহমানিয়তের বৈশিষ্ট্য হল রহিমিয়ত থেকে উপকৃত হওয়ার তিনি যোগ্য করেন। আল্লাহ তাআলা যে উদ্দীপনাস্তাজিব লাকুম বলেছেন, এটি শুধু শব্দ বা বলি সর্বস্ব নয়, বরং মানুষের সম্মান, মানব সম্মানের এটি দাবি চাওয়া মানুষের বৈশিষ্ট্য আর বিশেষত্ব, যে চেষ্টা করে না যে আল্লাহ তাআলা দোয়া গ্রহণ করুন, খোদা যে দোয়া গ্রহণ করেন এর যে সন্ধানে থাকে না, এই অভিজ্ঞতা করার সন্ধানে যে থাকে না, সে জালেম দোয়া এমন এক আনন্দদায়ক বা তৃপ্তিকর অবস্থার নাম, পরিতাপের বিষয় যে কিভাবে পৃথিবীকে বিষয়টি বোঝাবো এটি তো অনুভব করার বিষয়। সার কথা হলো দোয়ার আবশ্যকীয় উপকরণগুলোর প্রধানত যা আবশ্যকতা হলো নেক কর্মশীল হওয়া, সেই কর্ম বা সেই কাজ করার আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর নিজের বিশ্বাস এবং ঈমানকে দৃঢ় করা। কেননা যে ব্যক্তি নিজের বিশ্বাসের সংশোধন করে না এবং নেক কর্ম বা সৎকর্মের ভিত্তিতে কার্য সাধন করে না আর সে দোয়া করে, এমন ব্যক্তি যেন আল্লাহকে পরীক্ষা করছে। আসল কথা হল এহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়ার উদ্দেশ্য হল আমাদের আমল এবং কর্মকে তুমি পরিপূর্ণতা দাও, উৎকর্ষতা দান করো। এরপর সিরাতাল্লাযিনা আনআমত আলাইহিম বলে বিষয়টাকে আরো খোলাসা করেছেন যে আমরা সঠিক সেই পথের হেদায়েত চাই যার নেয়ামত প্রাপ্ত শ্রেণীর পথ, এমন লোকদের পথ দেখাও যাদের উপর তুমি নেয়ামত নাজেল করেছ। তিনি বলেন, অভিশপ্তদের পথ থেকে আমাদের রক্ষা করো, যারা অভিশপ্ত আছে তাদের পথে চলা থেকে আমাদের রক্ষা করো, আমাদের আমল বা কর্ম যেন সবসময় সঠিক থাকে, কোনো এমন কাজ যেন না যে আল্লাহর ইচ্ছার পরিপন্থী। এদের উপর খোদার ক্রোধ বর্ষিত হয়েছিল। দলিন বলে এই দোয়া শিখিয়েছেন যে তোমার সাহায্য এবং সমর্থন আমাদের লাভ হবে না, এমন অবস্থা থেকে তুমি আমাদের রক্ষা করো। এমন যেন না হয় তোমার রহমানিয়ত থেকে আমরা লাভবান হতে না পারি আর এরপরে রহিমিয়ত থেকেও বঞ্চিত হব, আর তোমার সাহায্য, তোমার দয়া এবং কৃপা থেকে আমরা বঞ্চিত হব, হাবুডুবু খাবো, এমনটি যেন না হয়। দোয়ালিন বলে এদিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। পুনরায় দুনিয়ার কীটদের এই ধারণা প্রত্যাখ্যান করেন যে আল্লাহ তাআলার দরবারে ক্রন্দন এবং হাজারির ফলে কিছুই লাভ হয় না। এটি খণ্ডন করতে গিয়ে তিনি বলেন যে অনেকের ধারণা হল আল্লাহ তাআলার দরবারে হাজারি ক্রন্দনে কিছুই লাভ হয় না, এটি ভ্রান্ত এবং মিথ্যা। এবং মানুষ আল্লাহ তাআলার পবিত্র সত্তা, তার গুণাবলী, তার শক্তি এবং নিয়ন্ত্রণে বিশ্বাস রাখে না। যাদের সত্যিকার বিশ্বাস থাকতো তাদের মাঝে তারা এমনটি বলার শ্রেষ্ঠতা দেখাত না। যখন কোন ব্যক্তি খোদার দরবারে আসে আর সত্যিকার তওবার সাথে সে প্রত্যাবর্তন করে, আল্লাহ তাআলা সবসময় তার উপর কৃপা বারে বর্ষণ করেন। কেউ কতই সুন্দর বলেছে যে সে কেমন প্রেমিক যার প্রতি প্রেমাস্পদ চেয়েই দেখেন না। হে বান্দা, হে মানুষ, ব্যথাই নেই, বেদনাই নেই, চিকিৎসক তো রয়েছে। তোমার মাঝে, তোমার হৃদয়ে ব্যথা নেই, নিজের মাঝে ব্যথা এবং বেদনা সৃষ্টি করে খোদা তাআলা দোয়া গ্রহণ করেন। তিনি বলেন যে আল্লাহ চান তোমরা তার দরবারে পবিত্র হৃদয় নিয়ে আসা। একমাত্র শর্ত হল নিজেদেরকে তার নির্দেশ অনুসারে পরিবর্তন করো, এরপর ইস্তাজিবুলি মেনে চলো, আর সে পবিত্র সত্যিকার পরিবর্তন যা আল্লাহর দরবারে যাওয়ার মানুষকে যোগ্য করে তা নিজের মাঝে সৃষ্টি করে দেখো। আমি তোমাদের সত্য বলছি যে আল্লাহর সত্তায় বিস্ময়কর শক্তি রয়েছে, তার মাঝে অনন্ত ফজল এবং কল্যাণরাজি রয়েছে, কিন্তু দেখার জন্য ভালোবাসার চোখ সৃষ্টি করা। যদি সত্যিকার ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা দোয়া শোনেন, আল্লাহর সাথে এমন আল্লাহকে এমন ভাবে ভালোবাসার জন্য তিনি দোয়া গ্রহণ করেন। সত্যিকার ভালোবাসা যদি থাকে, তিনি অনেক বেশি দোয়া গ্রহণ করেন এবং সাহায্য করেন, সমর্থনও করেন। আল্লাহর সত্যিকার ভালোবাসা সৃষ্টির জন্য মানুষের কেমন হওয়া উচিত, যে যার ভিত্তিতে খোদা দোয়া শোনেন এবং শক্তি ও কুদরত প্রকাশ করেন, এই সম্পর্কে মুসাদ বলছেন। শর্ত হল আল্লাহর প্রতি ভালোবাসা এবং নিষ্ঠা থাকা চাই। আল্লাহর প্রতি ভালোবাসা এমন একটি বিষয় যা মানুষের হীন এবং ইতর জীবনকে দগ্ধ করে এক নূতন এবং স্বচ্ছ পরিষ্কার মানুষে পরিণত করে। তখন সে এমন সব বিষয় দেখে যা পূর্বে দেখেনি, এমন সব কিছু শুনে যা পূর্বে শুনেনি। বস্তুত আল্লাহ তাআলা যে কৃপা এবং অনুগ্রহের আধ্যাত্মিক খাবার সৃষ্টি করেছেন, তা থেকে সত্যিকার অর্থে লাভবান হওয়ার জন্য তিনি মানুষকে শক্তি এবং সামর্থ্যও দিয়েছেন, এগুলোকে ব্যবহার করা এবং কাজে লাগানো উচিত। যদি শক্তি সামর্থ্য দিয়ে উপকরণ সৃষ্টি না করতেন, তাহলে ত্রুটি থেকে যেত। কিন্তু যদি উপকরণ থাকতো কিন্তু তা হস্তগত করার শক্তি সামর্থ্য না থাকতো, তাহলে লাভ কি? কিন্তু না, বিষয় এমন নয়। তিনি শক্তি সামর্থ্য এবং যোগ্যতাও দিয়েছেন আর উপকরণও সৃষ্টি করেছেন। যেভাবে একদিকে খাদ্য উপকরণ সৃষ্টি করেছেন, অপরদিকে চোখ, জিহ্বা এবং দাঁত আর পাকস্থলী দিয়েছেন, আর যকৃত এবং অন্ত্রকে কাজে নিয়োজিত করেছেন, আর এইসব কিছুর কেন্দ্রবিন্দু বানিয়েছেন খাবারকে। যকৃত, পাকস্থলী, অন্ত্র, পরিপাক তন্ত্র, এসব কিছু খাদ্য পরিপাকের জন্য অঙ্গ প্রত্যঙ্গ। যদি পেটে কিছু না যায়, তাহলে হৃৎপিণ্ডে রক্ত কোত্থেকে আসবে? খাবার পরিচ্ছন্ন হয়ে রক্তের অংশ হবে, এরপর আবর্জনা কিভাবে বের হবে? অনুরূপভাবে সর্বপ্রথম যে কৃপা তিনি করেছেন, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের মতো উৎকর্ষ এবং সম্পূর্ণ ধর্ম সহ পাঠিয়েছেন, তাকে খাতামান নবীন বানিয়েছেন, কোরআন শরীফের মতো কামেল এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দান করেছেন। এরপর কেয়ামত পর্যন্ত কোন গ্রন্থ অবতীর্ণ হবে না, কোন নতুন নবী নতুন শরীয়ত নিয়ে আসবে না। এরপর চিন্তা এবং প্রণিধান যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলোকে যদি কাজে না লাগায় খোদার দিকে যদি অগ্রসর না হয়, কত বড় আলস্য এবং অবদাশীন্য এটি। একটু চিন্তা করো, আল্লাহ তাআলা এই প্রথম সূরাতেই কত বিস্তারিত ভাবে কৃপাধন্য হওয়ার রীতি শিখিয়েছেন। এই হল লাভবান হওয়ার রীতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী আমাদেরকে দিয়েছেন, আমরা যেন তার সুন্নত অনুসরণ করতে পারি। কোরআনের মতো গ্রন্থ দিয়েছেন, যেন আমরা কোরআনের আদেশ নিষেধ মেনে চলতে পারি। তিনি বলেন, এই প্রথম সুরাতে অর্থাৎ সুরা ফাতিহায় কত বিস্তারিত ভাবে কৃপাধন্য হওয়ার রীতি শিখিয়েছেন। এই সুরা যার নাম হল খাতামুল কুতুব এবং উম্মুল কুতুব। মানব জীবনের উদ্দেশ্য কি তা পরিষ্কার ভাবে অবহিত করেছেন, আবার তা কিভাবে অর্জন করা যায় তাও বলেছেন। ইয়া কানাবুদু, মানব প্রকৃতির মূল দাবি এবং মূল উদ্দেশ্য লক্ষ্য। আর ইয়া কানাস্তাইনের পূর্বে দিকে রেখে বলেছেন, প্রথম আবশ্যক হলো যতটা সব মানুষের শক্তি সামর্থ্য এবং বোধ বুদ্ধি আছে সেটি কাজে লাগে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা এবং সংগ্রাম করা, আর খোদা প্রদত্ত শক্তি বৃত্তিকে পুরোপুরি কাজে লাগানো, এরপর খোদার কাছে এর পূর্ণতা সম্পূর্ণতা এবং ফলপ্রদ হওয়ার জন্য দোয়া করা। খোদার সংক্রান্ত তত্ত্ব জ্ঞান লাভের মাধ্যম কি, এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, যেটি সত্য কথা যে খুলেকাল ইনসান দাইফা, মানুষ দুর্বল সৃষ্টি, সে খোদার কৃপা এবং বদান্যতা ছাড়া কিছুই করে উঠতে পারে না। খোদার কৃপা না থাকলে কিছুই করা সম্ভব হয় না। তার অস্তিত্ব, তার লালন পালন এবং তার স্থায়িত্বের পুরো উপকরণ নির্ভর করে খোদার কৃপার উপর। দুর্ভাগ্য, সে যে নিজের বোধ বুদ্ধি বা সন্ধন সম্পদ নিয়ে গর্ব করে, কারণ এসব কিছুই খোদার দান। সে কোথেকে এনেছে এসব? দোয়ার জন্য আবশ্যক বিষয় হল মানুষের উচিত নিজের দুর্বলতা এবং সীমাবদ্ধতা দৃষ্টিতে রাখা। নিজের দুর্বলতা সম্পর্কে যতই সে ভাববে এবং চিন্তা এবং প্রণিধান করবে, ততই খোদা তালাকে খোদার সাহায্যের মুখাপেক্ষী পাবে। এবং এভাবে দোয়ার জন্য এক আবেগ এবং উচ্ছ্বাস তার মাঝে সৃষ্টি হবে। অনেকে বলে দোয়ার জন্য জোশ এবং আবেগ উচ্ছ্বাস সৃষ্টি হয়, নিজের দুর্বলতার উপর সীমাবদ্ধতার অপদৃষ্টি রাখা উচিত। তারপর ভালোবাসার দাবি পূরণের চেষ্টা করলে এক জোশ, এক আবেগ, এক উচ্ছ্বাস সৃষ্টি হয়। মানুষ যখন সমস্যা কবলিত হয়, দুঃখ এবং অসচ্ছলতার মুখোমুখি হয়, প্রচন্ড চিৎকার করে এবং ডাকে আর অন্যের কাছে সাহায্য চায়। অনুরূপভাবে যদি নিজের দুর্বলতা এবং ফলিত হওয়া সম্পর্কে চিন্তা করে আর প্রতিটি মুহূর্ত যদি নিজেকে খোদার সাহায্যের মুখাপেক্ষী মনে করে, তাহলে তারা তাকুল আবেগ এবং ব্যাকুলতার সাথে আল্লাহ তাআলার দরবারে সিজদা বনত হবে এবং কাঁদবে, আহাজারি করবে আর ইয়ারব অর্থাৎ হে আমার প্রভু, হে আমার প্রভু বলে তাকে ডাকবে। গভীর মনোযোগ সহকারে কোরআনের প্রতি দৃষ্টিপাত করো, তাহলে তোমরা জানতে পারবে প্রথম সূরাতে আল্লাহ তাআলা যে দোয়া শিখিয়েছেন, এটা সূরাতুল মুস্তাকিম, সূরাতুল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন। দোয়া তখনই সকল বৈশিষ্ট্যে সমৃদ্ধ হতে পারে যদি তা কল্যাণকর হয় এবং স্থান কাল ভেদে করা হয়, সকল ক্ষতি কর বিষয় থেকে মানুষকে রক্ষা করে। সেটি দোয়া যা সকল প্রকার কল্যাণের সমৃদ্ধ, যা মানুষের জন্য কল্যাণকর, যা মানুষের জন্য উপকারী, সেই সব বৈশিষ্ট্য নিজের মাঝে রাখে, সেসব বৈশিষ্ট্য সমৃদ্ধ হয়ে থাকে। আর যে ক্ষতিকর দিকগুলো রয়েছে তা থেকে তাকে রক্ষাকারী হয়ে থাকে। সুতরাং দোয়ায় যত কল্যাণকর দিক থাকতে পারে সম্ভাব্য সকল কল্যাণ দোয়াতে করা হয়। আর সবচেয়ে ভয়াবহ ক্ষতিকর দিক যা মানুষকে ধ্বংস করে তা থেকে মুক্তি এবং পরিত্রাণের দোয়ায় এটি সমৃদ্ধ। সুতরাং আমাদের দৃষ্টিতে রাখতে হবে সবচেয়ে বড় যেসব দোয়া এই সূরায় অন্তর্ভুক্ত রয়েছে তা জাগতিক কোন দোয়া নয়, বরং ধর্মের সাথে সম্পর্কযুক্ত দোয়া। তাই নিজেদের ধর্মের হেফাজত এবং সুরক্ষার জন্য দোয়াকে অগ্রগণ্য করা উচিত। এটি করলে খোদার নৈকট্যের দ্বার উন্মোচিত হয়, এর ফলে বাকি সব দোয়া নিজ থেকে গৃহীত হয়ে যায়। প্রকৃত দোয়া ধর্মের দৃঢ়তার জন্য দোয়া করা, আর একই খোদার নৈকট্য এবং দোয়া গৃহীত হওয়ার কারণ হয়ে থাকে। এ বিষয়ে কি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, উজিবু দাওয়াত আদ্দা, অর্থাৎ আমি তাওবাকারীর তাওবা গ্রহণ করি, আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি সেই অঙ্গীকারকে বৈধ আখ্যা দেয় যা সত্যিকার তওবাকারী করে থাকে। যদি এই ধরনের অঙ্গীকার না হতো তাহলে তওবা গৃহীত হওয়া এক দুরূহ ব্যাপার ছিল। আন্তরিকভাবে যা স্বীকার করা হয় এর ফলে যা হয়ে থাকে তা হল আল্লাহ তাআলা তার সকল প্রতিশ্রুতি রক্ষা করেন যা তিনি তওবাকারীদের সাথে করেছেন। এই দৃষ্টিকোণ থেকে এক আলোর প্রতিফলন তার হৃদয়ে ঘটতে থাকে। মানুষ যখন অঙ্গীকার করে যে আমি সকল পাপ এড়িয়ে চলবো আর ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব, আল্লাহ তাআলা তার নৈকট্য এবং দোয়া গৃহীত হওয়ার যে রীতি উল্লেখ করেছেন এর মাঝে সবচেয়ে উন্নত মাধ্যম হল নামাজ। নামাজের অবস্থা এ সম্পর্কে মসিমত বলছেন, নামাজের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হল দোয়া, আর দোয়া করা আল্লাহর একান্ত প্রকৃতি সম্মত। সচরাচর আমরা দেখে থাকি শিশু যখন ক্রন্দন করে, উৎকণ্ঠা এবং বেকুলতা প্রকাশ করে, মা কতটা বেকুল হয়ে তাকে দুধ পান করান। প্রভুত্ব এবং দাসত্বের মাঝে এমনই একটি সম্পর্ক যা প্রত্যেক ব্যক্তির জন্য বোঝা সম্ভব নয়। মানুষ যখন খোদা তালার দরবারে সেজদা বনত হয়, পরম বিনয়ের সাথে, আকুতি বিনতির সাথে তার সামনে নিজের পুরোচিত্র তুলে ধরে আর নিজের চাওয়া পাওয়া তার কাছেই পেশ করে, তখন প্রভুর বদান্যতা স্বতই প্রকাশিত হয় এবং এমন ব্যক্তির প্রতি করুণা প্রদর্শন করা হয়। খোদার কৃপা এবং বদান্য তার দুগ্ধ এক ক্রন্দনকে চায়। এক আহাজারের দাবি রাখে। খোদার ফজল এবং বদান্যতার দুগ্ধ যদি পেতে হয় তার দরবারে বিনয় এবং আকুতি মিনতির সাথে ক্রন্দন করতে হবে। তিনি বলেন এর জন্য ক্রন্দনশীল দৃষ্টির বা চোখের প্রয়োজন। সুতরাং রমজানে যেখানে অধিকাংশ মানুষের মনোযোগ আল্লাহ ফজলে মসজিদের প্রতিও নিবদ্ধ আর বাজামাত নামাজের প্রতি মনোযোগী, একই সাথে নফলের প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত। এরপর সেসব দোয়া যা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয়া এবং খোদার নিকট লাভের জন্য হয়ে থাকে তা তাকে আমাদের অগ্রগণ্য করা উচিত। প্রথম দোয়া এগুলো হওয়া উচিত আর জাগতিক দোয়া পরে আসা উচিত। আমাদের জাগতিক উদ্দেশ্যে যে সমস্ত দোয়া করা হবে এমন দোয়া আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করবেন। এখন হযরত মসীহ মাউদ ইসলামের একটি দোয়া উপস্থাপন করব যা এই দিনগুলোতে বিশেষভাবে আমাদের করা উচিত যেন খোদার নৈকট্য লাভ হয়। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার সন্নিধানে তিনি দোয়া করেন যে হে বিশ্ব প্রতিপালক, তোমার অনুগ্রহ রাজির কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। তুমি অত্যন্ত দয়ালু এবং বদান্যশীল, আমার প্রতি তোমার অশেষ কৃপা রয়েছে। আমার পাপ ক্ষমা করো, কোথাও আমি ধ্বংস না হয়ে যাই। আমার হৃদয়ে তোমার খাঁটি ভালোবাসা সৃষ্টি করো যেন আমি জীবন লাভ করতে পারি। আমার দুর্বলতা ঢেকে রাখো আর এমন কাজের তৌফিক দাও আমাকে যাতে তুমি সন্তুষ্ট হবে। আমি তোমার মহাসম্মানিত চেহারার দোহাই যে তুমি আমাকে তোমার ক্রোধ থেকে রক্ষা করো, করুণা করো, কৃপা করো এবং পরকালের বলা এবং বিপদাবদ থেকে আমাকে রক্ষা করো, কারণ সকল কৃপা এবং বদান্যতার অনুগ্রহ তোমার হাতে। আমিন সুম্মা আমিন। আল্লাহ করুন আমরা যেন দোয়ার প্রকৃত মর্ম অনুধাবন করতে পারি। এ রমজান আমাদের সে সকল লোকদের অন্তর্ভুক্ত করুক এবং স্থায়ীভাবে তার উপর প্রতিষ্ঠিত রাখুক, যারা ইমানে দৃঢ় হয়, যারা তার নির্দেশাবলী কর্ণপাত করে, নির্দেশাবলীর প্রতি কর্ণপাত করে এবং সে অনুসারে আমল করে আর নিজেদের প্রতিটি কাজের উপর আল্লাহ তাআলার সন্তুষ্টিকে প্রাধান্য দেয়, অগ্রগণ্য করে। আমাদের প্রতিটি কাজ যেন খোদার সন্তুষ্টি অনুসারে হয়, আমাদের বিশ্বাস যেন পূর্বের চেয়ে বেশি দৃঢ় হয়, আমাদের মাঝে খোদার সত্যিকার ভালোবাসা সৃষ্টি হোক। আল্লাহ এবং আল্লাহ আমাদেরকে ইহা এবং পারলৌকিক সমস্যাবলী থেকে রক্ষা করুন। নামাজের পরে দুটো গায়েবানা জানাজা পড়াবো, দু ব্যক্তির গায়েবানা জানাজা হবে। একটি হল শ্রদ্ধেয় রাজা কালেব আহমদ সাহেবের, জামাতের এক প্রবীণ খাদেম ছিলেন, উর্দুর প্রসিদ্ধ সুপরিচিত কবি এবং সাহিত্যিক ছিলেন, শিক্ষাবিদ, তিনি শিক্ষা বিশারদ, সরকারি চাকরি করেছেন, পাঞ্জাব টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যানও ছিলেন। 2016 সালের 4 জুন লাহোরে 88 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুজরাট শহরে 1928 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা হযরত রাজা আলী মোহাম্মদ সাহেব মসীহ মওউদ ইসলামের সাহাবি ছিলেন। 1905 সালে তিনি বয়াত করেছেন, জামাতভুক্ত হন বয়াত করে। তার পিতা কাদিয়ানে নাজের মাল এবং নাজের আলা হিসেবে খেদমত করার সুযোগ পেয়েছেন। রাজা গালেব সাহেবের নানা ছিলেন মালিক বরকত আলী সাহেব। হযরত মালিক আব্দুর রহমান খালেদ, যিনি খালেদা আহমদিয়ত ছিলেন, তিনি তার মামু। লাহোর থেকে ম্যাট্রিক পাশ করেন কাদিয়ানে উচ্চ মাধ্যমিক। লাহোরের সরকারি কলেজ থেকে সাইকোলজিতে মাস্টার্স করেন এবং প্রথম স্থান অধিকার করেন। কবি, বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ আর সাহিত্যের সমালোচক হিসেবে দেশের জ্ঞানী এবং সাহিত্যিক শ্রেণীর মাঝে সম্মানিত ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। আলফজলের পাশাপাশি দেশীয় বিভিন্ন পত্র পত্রিকার সাময়িকীতে তার রচনাবলী এবং তার কবিতা ছাপতে থাকে। চাকরির সূচনা হয় বিমান পাকিস্তান বিমান বাহিনীর চাকরির মাধ্যমে। এরপর পাঞ্জাব শিক্ষা বিভাগে যোগদান 1962 সনে। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ কি পোস্টে অধিষ্ঠিত ছিলেন। এছাড়া জেন্স সেক্রেটারি এবং কন্ট্রোলার বোর্ড অফ ইন্টারমিডিয়েট এবং সেকেন্ডারি এডুকেশন, ইন্টারমিডিয়েট বোর্ডের চেয়ারম্যান, পাঞ্জাব টেক্সট বোর্ডের চেয়ারম্যান, পাঞ্জাব সরকারের শিক্ষা বিভাগীয় উপদেষ্টা হিসেবে উল্লেখযোগ্য সেবা করেছেন। জামাতি সেবার কাহিনী অনেক দীর্ঘ। লাহোরে সেক্রেটারি তালিম এবং আরো বেশ কিছু পদে খেদমত করেছেন। 1974 বা জামাত আহমদিয়ার মুখপত্র হিসাবে বেশ কয়েকবার প্রেস কনফারেন্স করেছেন, প্রেস রিলিজ এবং বিবৃতি দেওয়ার সুযোগ পেয়েছেন, পত্র পত্রিকায় চিঠি লিখতেন, ব্যক্তিগত বিবৃতি দেওয়ার সুযোগ পেয়েছেন। 1992 থেকে 1997 পর্যন্ত ডাইরেক্টর ফজল উমর ফাউন্ডেশন হিসেবে কাজ করেছেন। ডাইরেক্টর ওয়াকফের ছিলেন 74 থেকে 85 পর্যন্ত। এছাড়া নাসের ফাউন্ডেশনের নায়েব সদর বা ভাইস প্রেসিডেন্ট ছিলেন। খুব সরল প্রকৃতির মানুষ ছিলেন, শান্ত শ্রেষ্ঠ প্রকৃতির। খেলাফতের সাথে সুগভীর ভালোবাসার সম্পর্ক ছিল, জামাতের ওদাদারদের প্রতি গভীর ভাবে শ্রদ্ধা প্রদর্শন করতেন, শ্রদ্ধাশীল ছিলেন। আল্লাহ তাআলা মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। তার ব্যক্তিগত কোন সন্তান ছিল না, এক পালক কন্যা ছিলেন, আল্লাহ তাআলা তাকে ধৈর্য দেন। দ্বিতীয় জানাজা মালিক মোহাম্মদ আহমদ সাহেবের যিনি একজন ওয়াকফের জিন্দেগী ছিলেন, 2016 সনের 6 মে ইন্তেকাল করেন। এই উভয় জানাজা গত শুক্রবারে পড়ানোর কথা ছিল, কিন্তু কোন কারণে পড়ানো সম্ভব হয়নি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসীহ ইসলামের সাহাবি হযরত শেখ ফজল আহমদ সাহেব বেটা আলভি রাজিয়াল্লাহু আনহু বড় পুত্র ছিলেন। খোলাফা এবং খেলাফত ব্যবস্থার সাথে আনুগত্য, আবেগ এবং ভালোবাসার সম্পর্ক রাখতেন। সন্তানদেরকেও এই বৈশিষ্ট্যের ধারক বা খবর নসিহত করতেন। জামাতের ব্যবস্থাপনার অনুগত, ভদ্র, মিশুক, বিনয়ী, আত্মীয় স্বজনের প্রতি সহমর্মী, স্নেহশীল, সহানুভূতিশীল এবং নেক মানুষ ছিলেন। সারা জীবন বেশ কিছু মানুষের ভরণ পোষণের ব্যবস্থা করেছেন, অনেক ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব বহন করেছেন, মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছেন। তারকিজদের দপ্তর আওয়ালের 5000 মুজাহিদদের অন্তর্ভুক্ত ছিলেন। মসজিদ নির্মাণ এবং অন্যান্য তাহারিকে অংশ নেওয়ার ক্ষেত্রে উদার মনোভাবের পরিচয় দিতেন বা সাক্ষর রাখেন। রাবোয়ায় একটি ভূমিখণ্ড জামাতকে তিনি দিয়েছেন, জামাতের হাতে তুলে দিয়েছেন। 20 অক্টোবর 1945 তিনি জীবন উৎসর্গ করেন। প্রথমে বাইরে তিনি চাকরি বা কাজ করতেন, এরপর জীবন উৎসর্গ করে রাবোয়ায় নির্মাণ বিভাগে 1949 থেকে 55 পর্যন্ত খেদমত করেছেন। 55 থেকে 68 পর্যন্ত তাফসিরে কাজ করেছেন সুপারিনটেন্ডেন্ট হিসাবে। 1969 থেকে 82 পর্যন্ত আমানতের নায়েব আফসার হিসেবে খেদমতের সুযোগ হয়েছে। 82 থেকে 86 পর্যন্ত নায়েব অগ্রমাল সানি হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। 85 তিনি অবসর গ্রহণ করেন। 1989 জুন পর্যন্ত রিএমপ্লয়েড হয়ে জামাতের খেদমত বা সেবা করা অব্যাহত রাখেন। 81 থেকে 89 পর্যন্ত নায়েব উকিল তামিলদন হিসাবে কাজ করেন। প্রায় 47 বছর তিনি জামাতের খেদমতের সুযোগ পেয়েছেন। এরপর জার্মানি এসে যান সন্তানের কাছে। খুবই ইবাদত গুজার, তেলাওয়াতকারী, মুসলিম ইসলামের পুস্তকাবলী ব্যাপক অধ্যয়ন ছিল। আল্লাহর ফজলে মসীহ ছিলেন। শোক সন্তপ্ত পরিবারের 2 পুত্র এবং 4 কন্যা তিনি রেখে গেছেন। আমাদের জামাতের মুবাল্লিগ লেক তাহের সাহেব তার ছোট ভাই। এখানে আলফজল ইন্টারন্যাশনাল ওয়াকফ জিন্দেগী কর্মী মালিক মাহমুদ সাহেব তার ছোট সন্তান। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত এবং
ওলাদ কো নসলোন কো ইখলাস ও ওয়ফা সে জামাত কে সাথ ওর খিলাফত কে সাথ তরক রাখনে কি তৌফিক আতা ফরমায়ে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله
سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر